exclusively on FusionBD.com.
সবাইকে কুয়াশায় স্বাগত জানাচ্ছি, আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর আমার সঙ্গে রয়েছে প্রতিবারের মতন দুটো গল্প। প্রথম গল্পটির নাম আমার বন্ধু বিলবো, লেখক প্রলয় সেন, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপর একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেক নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরে আসছি। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর কুয়াশা এখন শুনবেন কুয়াশার প্রথম গল্পের প্রথম পর্ব। সঙ্গেই থাকবেন।
বিলবো যে একদিন আমারই গল্পের নায়ক হয়ে উঠবে এ কথা কখনো স্বপ্নে ভাবিনি। আমার ছোটবেলার বন্ধুদের মধ্যে মোটামুটি সকলেই জীবনে সুপ্রতিষ্ঠিত, কয়েকজন তো বেশ নামটামও করেছে। কেউ বিলেত ফেরত ডাক্তার, কেউ বিশ্ববিদ্যালয়ের কৃতি অধ্যাপক, কেউ বাবার নামে ইঞ্জিনিয়ার। ব্যতিক্রম একমাত্র বিলবো। ছোটবেলা থেকে ওকে একই রকম দেখছি। যে তিমিরে ছিল সেই তিমিরই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি, না স্বভাবের না চালচুলোর। মোদ্দা কথা, ওর জীবনে এমন কোন নাটকীয় উত্থান পথন ঘটেনি জানি একটা জুৎসই গল্প বানানো যায়। অথচ বিধাতা পুরুষের কি নিষ্ঠুর পরিহাস, সেই বিলবোই আজ আমাকে খাতা কলম নিয়ে বসতে বাধ্য করেছে। বিলবোর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, সেই 48 সাল থেকে হবে, তখন আমি ক্লাস 8-এর ছাত্র। সেই সময় বিলবো ওপার বাংলা থেকে এসে আমাদের ক্লাসে ভর্তি হয়। মাঝারি লম্বা, চেহারার বাঁধুনিটা মজবুত, গায়ের রং মিশকালো, মাথার চুল ছোট ছোট করে ছাটা, পরনে কলার ছাড়া বুক খোলা ছিটের জামা, দেখতে অনেকটা ফতুয়ার মতো, আর তাম্মি মারা খাকির হাফ প্যান্ট, খালি পা গোড়ালি অবধি শুকনো কাদার প্রলেপ। দেখে মনে হয় এই বুঝি চাষবাসের কাজ সেরে মাঠ থেকে উঠে এলো। সারা মুখে শিউলির ছোপ, গজদন্ত, বোকা বোকা চাউনি, জিভ পুরুবুলে কথা ঈষৎ জড়তা, সেই সঙ্গে আবার পূর্ববঙ্গের টান। এহেন গেয়ভূতকে পেয়ে আমরা তো আহ্লাদে আটখানা। আমাদের উল্লাসকে দেখে প্রথম দিন থেকেই ক্লাস শুদ্ধ সবাই ওর পেছনে লাগলাম। একটু অন্যমনস্ক হল কি, আমরা ওর বই খাতা সব হাতিয়ে নিতাম, পেছনের বেঞ্চে বসে টিপ করে ইটের টুকরোর মাথায় চুরে মারতাম, জামায় কালি ছিটুতাম, স্কুল ছুটির পর ছলচুতো করে ঝগড়া বাঁধাতাম, আর সেই সুযোগে চড় চাপড় কষিয়ে কিংবা গাড়টা মেরে হাতে সুখ করে নিতাম। আমাদের দেখা দেখি মাস্টার মশাইরাও প্রথম দিকে বিলবোর প্রতি নির্দয় ছিলেন। পড়াশোনায় মনোযোগ থাকলেও মগজে তেমন বুদ্ধি ছিল না ওর, তার উপর আমাদের লাগানি ভাঙানি, ফলে প্রায় প্রত্যেক পিরিয়ডেই বিলবোকে তুচ্ছ কারণে গুরুদণ্ড ভোগ করতে হতো। কখনো জুটত বেদ বা ডাস্টারের বাড়ি, কখনো বা নীল ডাউন হয়ে থাকত গোটা পিরিয়ড, কখনো আবার দোকান ধরে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো ওকে। বাইরে থেকে দেখে হাদা গঙ্গারাম বলে মনে হলে কি হবে, বিলবোর ভেতরটা কিন্তু এক আশ্চর্য ধাতু দিয়ে তৈরি, যে কোনো অত্যাচার আর অবজ্ঞা নীরবে সহ্য করার মতো এক দুর্লভ গুণ ছিল ওর। ফলে যা হয়, প্রতিপক্ষ যদি সব নিপীড়ন হাসি মুখে হজম করে নেয় তাহলে লড়াই বেশি দূর এগোয় না, যে কারণে মাস দেড় দুয়ের মধ্যে আমাদের উৎসাহে ভাটা পড়তে লাগল। গ্রীষ্মের ছুটির পর গোটা ব্যাপারটাই উল্টোমুখ হয়ে গেল, যেন এক জাদুমন্ত্র বলে বিলবো আমাদের রাতারাতি জয় করে ফেলল। আসলে ওর স্বভাবে এমন একটা আন্তরিকতার সজল স্পর্শ ছিল যে ওকে উপেক্ষা করে কার সাধ্য, পাত্তা না দিলেও আমাদের সঙ্গ ছাড়ত না। বলতে গেলে একরকম জোর জবরদস্তি করেই বিলবো আমাদের ভালোবাসা আদায় করে নিয়েছিল। এর ওর খাতা কেড়ে নিয়ে রুল টেনে দেওয়া, প্রত্যেকের ক্ষয়ে যাওয়া পেন্সিলের শীষ সুন্দর করে কেটে দেওয়া থেকে ছেঁড়া বই কিংবা ফেঁসে যাওয়া ছাতা বাড়িতে নিয়ে গিয়ে চমৎকার করে বাঁধাই সেলাই করে ফেরত দেওয়া, এমনই টুকটাক উপকার করত আমাদের। তাছাড়া কথায় অল্প জড়তা থাকলেও দারুণ সব গল্প জানত বিলবো। সেগুলো কোনো বইয়ে পড়া মামুলি গল্প নয়, একেবারে টাটকা শাকসবজির মতোই গ্রাম থেকে আমদানি করা, তার কোনোটা ভুতুড়ে, কোনোটা মজার, কোনোটা আবার বিচিত্র অভিজ্ঞতার। টিফিনের সময় আমরা হই হুল্লোড় মুলতুবি রেখে ওর চারপাশে গোল হয়ে বসে সেই সব গল্প গিলতাম গৌগ্রাসে। সত্যি বলতে কি, শেষের দিকটায় এমন হয়ে গিয়েছিল যে বিলবো কোনো কারণে স্কুলে না এলে সারাটা দিন আমাদের কেমন যেন আলুনি আলুনি লাগত। পীড়নের মতো ভালোবাসা ব্যাপারটাও সম্ভবত ছোঁয়াছে। মাস্টার মশাইরাও ধীরে ধীরে বিলবোকে ভালো চোখে দেখতে শুরু করলেন। সরস্বতী পুজো আসছে, হেড স্যার দারোয়ানের হাতে চিরকুট ধরিয়ে দিয়ে বিলবোকে ডেকে পাঠালেন। পুজোর মূল দায়িত্ব ওকে দেওয়া হল, দক্ষিণ কলকাতায় স্কুলে ফুটবল লীগের খেলা। গেম টিচার অসুস্থ, কে ছেলেদের নিয়ে খেলতে যাবে লেক মাঠে, তলব করা হল বিলবোকে। দলের দেখাশোনার ভার পড়ল ওর উপর। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব, ভলান্টিয়ার ইনচার্জ করা হল বিলবোকে। পড়াশোনায় তেমন ভালো না হলেও জনপ্রিয়তায় একসময় ও স্কুলের সকলকে ছাড়িয়ে গিয়েছিল। বিলবোর সঙ্গে আমার ঘনিষ্ঠতার একটা বড় কারণ, ওরা থাকত আমাদের বাড়ির খুবই কাছে। আমাদের বাড়ির পেছনে চৌধুরীদের বাগান, তারপর মস্ত এক পুকুর ছড়ালে রেল সুমাটির লাগোয়া এক মাঠ কোনায় থাকত ওরা। মনে পড়ে ছুটির দিনে প্রায় ঢু মারতাম সেই মাঠ কোনায়। পরপর দুখানা ঘর, একখানা ঘর ভাড়া নিয়েছিল এক ছুতোর মিস্ত্রি, আরেকটায় থাকত বিলবোরা। সেটাকে ঘর না বলে অন্ধকূপ বলাই ভালো। ছোট্ট একটা ফোকর ছাড়া জানলা টালনা কিছু ছিল না। দিনের বেলাতেও ভেতরটা তাই কেমন ভুতুরে লাগত। তিনটি প্রাণী নিয়ে বিলবোদের সংসার, ওর মা, দাদা আর ও নিজে। বাবা মারা গিয়েছিলেন আগেই, ওর দাদা ছিল আমাদের থেকে বছর দুয়েকের বড়। ওপার থেকে এসে দাদা আর স্কুলে ভর্তি হয়নি, ট্রেনে মশলা মুড়ি বিক্রি করত। আর বিলবোর মা, যখনই গেছি দেখেছি দরজার সামনে উবু হয়ে বসে কাঁচি দিয়ে কাগজ কাটছেন, নয়তো আবার খুঁড়ি নিয়ে বসে ঠোঙা বানাচ্ছেন। ভারী ভালো মানুষ ছিলেন তিনি। যখনই গেছি একগাল হেসে কাজ ছেড়ে উঠে দাঁড়াতেন, ভেতর থেকে একটা ছোট্ট তালপাতার চাটাই নিয়ে এসে পেতে দিতেন সামনের দাওয়ায়। তারপর প্রতিদিনই একটা চটা ওঠা কলাইয়ের বাটিতে করে তিলের নাড়ু, ছোলা সেদ্ধ কিংবা চাল ভাজা, যা হোক একটা কিছু আমার হাতে দিতেন। তখনও ঢাকুরিয়া পুরোপুরি শহর হয়ে ওঠেনি, বাড়িঘরের মাঝে মাঝে বাঁশঝাড়, ফলের বাগান, মাঠ পুকুর এসব ছিল বেশ কিছু। বিলবই আমাকে সাঁতার কাটা শিখিয়েছিল। ভোরবেলা ঘুম থেকে ডেকে তুলে বিলবো আমাকে নিয়ে যেত সেলিমপুরে, নেতাজি সংঘের মাঠের পেছনের তালবাগানে। থলি বোঝাই করে তাল নিয়ে ফিরে আসতাম আমরা। জামরুল গাছে উঠে লাল পিঁপড়ের বাসা ভেঙে ডিম সংগ্রহ করতাম, তারপর সেই ডিম বসিতে গেঁথে মাছ ধরতাম পুকুরে। তখন ঢাকুরিয়া আর যাদবপুরের সীমানা বরাবর একটা বড় গড়খাই ছিল, গড়খাইয়ের ওধারে ধানক্ষেত। পূজোর পর হেমন্তের শুরুতে ধান পাকতে শুরু করলে সেই ক্ষেতে উড়ে আসত ঝাঁকে ঝাঁকে বন্টিয়া। বিলবো কঞ্চিতে টোন সুতো দিয়ে এক ধরনের ছোট জাল তৈরি করত। তারপর আমরা দুজন গড়খাই ছাড়িয়ে চলে যেতাম ওধারে, ধান খেতে জাল পেতে চলে আসতাম। বেশ খানিক্ষণ বাদে ফিরে গিয়ে দেখতাম জালে একটা দুটো কখনো বা তিনটে পর্যন্ত পাখি ধরা পড়েছে। তারপর সেটাকে আলতো করে বুকের মধ্যে টেনে নিয়ে কিছুক্ষণ আদর করে একসময় উড়িয়ে দিত শূন্যে। পাখিটা ডানা মেলে কিছুটা আকাশের দিকে উড়ে গিয়ে প্রথমটা নিজেকে সামলে নিত, তারপর যতক্ষণ না ধান খেতের দিগন্তে হারিয়ে যায় ততক্ষণ বিলবর্ষে কি উল্লাস। একবারের কথা খুব মনে পড়ে, তখন আমরা ক্লাস টেনে পড়ি, নষ্ট চন্দ্রার রাত, আমরা দুজন পাঁচিল ডিঙিয়ে চৌধুরীদের বাগানে ঢুকেছি। বিলবো একটা লিচু গাছে উঠে পড়েছে, আমি নিচে দাঁড়িয়ে। ডালপালা ভাঙার শব্দ শুনে একসময় হঠাৎ বাগানের মালি লাঠি হাতে ছুটে এলো। আমি তো সঙ্গে সঙ্গে ভোদৌড়। বাবা জানতে পারলে আর আস্ত রাখবেন না, বিলবো সেরাতে ধরা পড়ে বেধরক পিটুনি খেয়েছিল, কিন্তু কিছুতেই আমার নাম বলেনি। ক্লাস এইট থেকে নাইনে সেকেন্ড চান্সে এবং নাইন থেকে থার্ড চান্সে টেনে উঠলেও বিলবো টেস্ট পরীক্ষায় অ্যালাউ হতে পারেনি। সেই সময় ওরা মাঠ কোঠা ছেড়ে রেললাইনের ওধারে বেশ কিছুটা দক্ষিণে এক উদ্যাস্ত কলোনিতে চলে যায়, সামনে ফাইনাল পরীক্ষা। বলতে গেলে সেই সময় থেকেই বিলবোর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। আমি ম্যাট্রিক পরীক্ষা পাশ করে চলে যাই পাটনায় মামা বাড়িতে। সেখানে কলেজে পড়া শেষ করে বদলি চাকরি নিয়ে দশ বারো বছর হেল্লি দিল্লি ঘুরে যখন বাড়ি ফিরে আসি তখন ঢাকুরিয়া রীতিমতো শহর। হঠাৎ একদিন রেল স্টেশনের কাছে বিলবোর সঙ্গে দেখা, সাইকেলে চেপে ব্যাংক প্লটের দিক থেকে আসছিল। পেছনের কেরিয়ারে দুটো টিনের বাক্স ধরে দিয়ে বাঁধা, চমকে উঠলাম, দেখি একই রকম রয়ে গেছে বিলবো। পরনে ফতুয়ার মতো ছিটের জামা, খাকির হাফ প্যান্ট, খালি পা, গোড়ালি অবধি শুকনো কাদা, শুধু রোদে ঝলসে যাওয়া মুখটাতে খোঁচা খোঁচা দাড়ি, আর শরীরের তুলনায় পেটটা একটু ফোলা, এইটুকুই যা পরিবর্তন। বিলবো সাইকেল থেকে নেমে পড়ে ছেলেবেলার মতোই সারা মুখে স্নিগ্ধ হাসির আভা ছাড়িয়ে বলল, নীলু তুই কতদিন বাদে দেখা, বল কেমন আছিস? ভালোই, এই তো মাসখানিক হলো ব্যাঙ্গালোর থেকে ফিরছি। তা তুই এখন কি করছিস?
কি আর করবো বল, তোদের মতো লেখাপড়া তোর হল না,
নির্বিকার গলায় উত্তর দিল বিলবো।
এই দোকানে টফি আর লজেন্স সাপ্লাই দিই।
ওর কথা শুনে মুহূর্তের জন্য থতিয়ে গেলাম, তারপর প্রসঙ্গটা পাশ কাটাবার জন্য শুধলাম, তোর বাড়ির সবাই ভালো আছে তো?
তুই যাদের দেখেছিস তারা বেঁচে নেই,
আবার ভাবলেশীন গলায় উত্তর করল বিলবো।
দাদা মারা যায় ৫৪ সালে, চলন্ত ট্রেনের কামরা বদল করতে গিয়ে পা হড়কে নিচে পড়ে যায়, আর মা গত বছর।
এরপর আর কি প্রশ্ন করা যায় ভেবে উঠতে পারলাম না, তাই তাড়াতাড়ি হাত ঘড়িতে চোখ নামিয়ে শশব্যস্ত হয়ে বললাম, এখন চলি রে অফিসের তারা, হাতে সময় নিয়ে ছুটির দিন একবার বাড়িতে আয়, চুটিয়ে গল্প করা যাবে। মাথা ঝাঁকালো বিলবো,
তা হবে না রে, আগে তোকে আমার বাড়িতে আসতে হবে।
ঠিক আছে, এইটুকু বলে আমি ট্রেন ধরবার জন্য ছুট লাগালাম। প্রাইভেট কোম্পানির চাকরি, সকাল থেকে সন্ধ্যা অবধি অফিসে থাকি, তারপর বাড়ি ফিরে সংসারের হাজারো ঝামেলা। কথা দিয়েও বিলবোর বাড়িতে যেতে পারলাম না। শেষে একদিন আবার রাস্তায় বিলবোর সঙ্গে দেখা। আমি ঝিল রোড ধরে নিউল্যান্ডের দিকে যাচ্ছিলাম এক আত্মীয়র বাড়ি। ছুটির দিন বিকেলবেলা বিলবো ফিরছিল পালের বাজার থেকে, হাতে একটা থলি। এগিয়ে এসে শক্ত মুঠোয় আমার একটা হাত ধরে বলল,
একদিন পাকড়াও করেছি তোকে, চল আমার বাড়ি।
আত্মীয়ের বাড়িতে একটা জরুরি খবর দেওয়ার ছিল, তবু নীরব হেসে সম্মতি জানালাম। কি আর করি, বিলবোকে উপেক্ষা করার সাধ্য আমার নেই। কাছেই শহীদনগর কলোনি, 4 নম্বর ব্লকে বিলবোর বাড়ি। চারপাশের বড় বড় দালানের মাঝখানে ওর বাড়িটা খুবই বেমানান। টালিচাল, দরমার বেড়া, মেটে ভিত, বাড়ি না বলে একটা বড় ঝুপড়ি বলাই ভালো। ভেতরে ঢুকতে সামনে একটা ছোট্ট ঘর, ছোট ঘর থেকে ভেতরের বড় ঘরে ঢুকতে কপাটবিহীন দরজায় ঝুলছে রোয়া ওঠা একখানা বড় চট। আমার সাড়া পেয়ে কোত্থেকে বিলবোর ছেলেমেয়েরা ছুটে এলো, ওর পরপর 2 মেয়ে, তারপর 1 ছেলে। ছেলের বয়স বছর 10 হবে, সকলের চেহারা রোগা কাঠি কাঠি। একটু বাদেই ভেতরের ঘর থেকে হাতল ভাঙা কাপে করে চা আর 2খানা নোনতা বিস্কুট নিয়ে বিলবোর বউ সামনের ঘরে ঢুকল। চিবুক অব্দি ঘুমটায় ঢাকা, পরনে রং চটা ময়লা শাড়ি, বেটে খাটো রোগাটে। আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই চায়ের কাপটা তক্তপোষে রেখে ভেতরের ঘরে ছুটল। আমি শুধালাম, তারপর তোর ব্যবসা কেমন চলছে বিলবো?
মন্দ নয়,
বিলবো হাসল।
দিনে 8-10 টাকা আয়, তাতে সংসার তো মোটামুটি চলে যাচ্ছে, আবার কি।
8-10 টাকায় এত বড় সংসার চালানো, ভাবতে বিষম খেলাম। তারপর চায়ের কাপটা নামিয়ে 2-4টে হালকা কথা বলে উঠে দাঁড়িয়ে প্যান্টের হিপ পকেটে হাত ঢুকালাম। মানিব্যাগ খুলে 2টো 10 টাকার নোট বের করলাম। তারপর যেই টাকা কটা ছেলেদের দিকে এগিয়ে দিতে গেছি, অমনি বিলবো লাফিয়ে পড়ল আমাদের মাঝখানে। বলল,
কি করছিস নীলু?
কি আবার, এই প্রথম তোর ছেলেমেয়েদের দেখছি, তাই মিষ্টি খাবার জন্য?
না,
বিলবোর কণ্ঠস্বর ধারালো হয়ে উঠল।
কাঁচা পয়সা পেলে বাচ্চারা নষ্ট হয়ে যায়, এ কথা তুই জানিস না? তুই আবার যেদিন আসবি সঙ্গে মিষ্টি নিয়ে আসিস, তাহলেই তো হল।
সত্যি, কত বছরের পরিচয়, তবু তখনও বিলবের স্বভাবের অনেকটাই আমি জানতে পারিনি। এর ঠিক মাস দুয়েক বাদে বিলবো একদিন সন্ধ্যার সময় আমাদের বাড়িতে এসে হাজির। দেখে চমকে উঠলাম, শরীরের কি হাল হয়েছে চেনাই যায় না। উস্কো খুস্কো চুল, গর্তে ঢুকে যাওয়া চোখ দুটো পাকা কর্মচার মতো লাগল, এক মুখ কাঁচা পাকা গোফদারি, পেট আর পা দুটো শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশ ফোলা। ভেতরে ঢুকে কোনো ভনিতা না করে সরাসরি বিলবো বলল,
গোটা 50 টাকা হবে তোর কাছে, মাস দুয়েকের আগে কিন্তু ফেরত দিতে পারবো না।
হ্যাঁ নিশ্চয়ই হবে, বন্ধুকৃত্য করার এমন একটা সুযোগ কেউ ছাড়ে? ওকে আশ্বস্ত করে বললাম, আগে বস তো, আর কি চেহারার অবস্থা করেছিস? বিলবো বিশদ জানাল, মাস দেড়েক আগে হঠাৎ ওর পেটে জল জমতে থাকে, তারপর বাড়াবাড়ি হতে হাসপাতালে ভর্তি, সবে বাড়ি ফিরেছে। এদিকে সুযোগ বুঝে দোকানদারেরা বকেয়া পয়সা দিতে গড়িমসি করছে, তাই মহাজনও নতুন করে মাল দিতে চাইছে না। তাছাড়া কঠিন ব্যাধি, রোদে রাস্তায় ঘোরা একদম বারণ, তাই ও ঠিক করেছে বাড়ির সামনে রাস্তার ধারের ফাঁকা জায়গাটা একটা চা তেলে ভাজার দোকান দেবে, কিন্তু মূলধন বলতে হাতে কিছুই নেই। সব শুনে সঙ্গে সঙ্গে 50টা টাকা ওকে দিয়ে দিলাম। ঠিক তার 2 মাস বাদে আমি তখনও অফিস থেকে ফিরিনি, বিলবো টাকা কোটা বাড়িতে এসে বাবার হাতে দিয়ে গিয়েছিল। আবার বেশ কিছুদিন চুপচাপ, বিলবোর আর কোনো পাত্তা নেই। শেষে গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে এক রবিবার সকালে বিলবো এল। আমি তখন বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছি, ওর চেহারা আরো ভেঙে গেছে, রীতিমতো ধুকছিল। আমি বাড়ির চাকরকে 2 কাপ কফি দিতে বললাম। তারপর বল, দোকান কেমন চলছে তোর?
কলোনির ভেতর দোকান, বেশিরভাগ ধারের খদ্দের,
থেমে থেমে অর্ধমনস্কের মতো বলতে লাগলো বিলবো।
চালিয়ে যাচ্ছি কোন রকমে আর কি।
ওর কথায় আগেকার স্বাভাবিক জোর ছিল না, ছেলেবেলার বন্ধু, ওর চোখের ভাষাটাও বুঝতে তাই অসুবিধা হল না। প্রশ্ন করলাম, কিছু বলবি বিলবো?
না, মানে
বলেই ফেল না, আমাকে লজ্জা কেন?
মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেবে,
আমতা আমতা করে বলল।
জানুয়ারির 6 তারিখের মধ্যে ফি জমা দিতে হবে, এদিকে টাকাটা কিছুতেই জোগাড় করে উঠতে পারছি না।
আমি উত্তরে কিছু না বলে উঠে দাঁড়ালাম। ভেতরের ঘরে ঢুকে স্টিলের আলমারি খুলে একটা 100 টাকার নোট বের করলাম। তারপর বাইরের ঘরে এসে টাকাটা বিলবোর হাতে গুঁজে দিয়ে জোরের সঙ্গে বললাম, তোর মেয়ের পরীক্ষা, আগেই বলে রাখছি এ টাকা আমি ফেরত নেব না। শুনে কয়েক মুহূর্তের জন্য থম মেরে গেল বিলবো, তারপর কাঁপা কাঁপা হাতে টাকাটা নিয়ে মাথা নিচু করে নিস্তেজ গলায় বলল,
ঠিক আছে,
আর একটা কথা। আমি বললাম,
কি?
মুখ তুলল বিলবো। মেয়ের ফল বেরুলে খবরটা দিস কিন্তু।
নিশ্চয়ই।
বিলবোর ভাঙা চোড়া মুখে ম্লান হাসি ছড়িয়ে পড়ল। তারপর টানা 5-6 মাস বিলবোর দেখা নেই। অবশ্য এর মধ্যে আমিও ব্যস্ত ছিলাম, অফিসের কাজে বার কয়েক কলকাতার বাইরে যেতে হয়েছিল। কদিন বাদে, এই তো গত সপ্তাহের গোড়ার দিকে, জুন মাসের 25 কি 26 তারিখ হবে, রাত করে বাড়ি ফিরতে ভাইপো অন্তু জানাল কি একজন নাকি সন্ধ্যার পর বার দুই আমার খোঁজে এসেছিল। চেহারার বর্ণনা শুনে মনে হল বিলবো নিশ্চয়ই কোনো জরুরি প্রয়োজনে এসেছিল। ভাবলাম ছুটির দিন সময় করে একটু ঢু মারব ওর বাড়িতে, কিন্তু তার আর দরকার হল না। জুন শেষ হয়ে জুলাই মাস পড়তে না পড়তেই পরপর 3 দিন রাস্তায় দেখা হয়ে যায় বিলবোর সঙ্গে, প্রতিবারই সন্ধ্যার পর, কিন্তু কোনো কথা হয়নি। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। প্রথম দেখা হল সেলিমপুর রোডের মুখে, বিলবো বাস স্টপের ধারে একটা স্টেশনারি দোকানের সামনে দাঁড়িয়ে। আমাদের ছেলেবেলায় ওই দিকটা ছিল তালবাগান, আমি রাস্তার উল্টো দিকে। যোধপুর পার্কের এক চীনে লন্ড্রি থেকে কাপড়ের প্যাকেট নিয়ে ফুটপাতে নামছি। হঠাৎ ওকে রাস্তায় উধারে দেখতে পেয়ে সামনের দিকে পা বাড়ালাম, কিন্তু একটা ডাবল ডেকার এসে দাঁড়িয়ে পড়ল মাঝখানে। রাস্তা পার হতে আধ মিনিটের মতো সময় লাগল। উধারে পৌঁছে দেখি বিলবো নেই। সেলিমপুর রোডের ভেতর ঢুকলাম, ফের বড় রাস্তায় ফিরে এলাম। তাকালাম এদিক ওদিক, আশ্চর্য, জলজ্যান্ত মানুষটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। শেষে খেয়াল হল বিলবো হয়তো বাস ধরে যাদবপুরের দিকে কোথাও গেছে, আমাকে দেখতে পায়নি, নিশ্চয়ই দেখলে দাঁড়াতো। পরের দিন দেখা আমাদের পুরনো স্কুল বাড়ির সামনে। অফিস ফেরতা আমি ট্রেন থেকে নেমে স্টেশন রোড ধরে বাড়ির দিকে আসছে। বিলবো স্কুল গেটের ধার দাঁড়িয়েছিল। আমি দূর থেকে হাত নেড়ে ওকে ইশারা ডাকলাম। তারপর পাশের দোকান থেকে পাউরুটি কিনে ঘুরে দাঁড়াতে দেখি বিলবো নেই। ভাবলাম কোনো কারণে হয়তো ভেতরে ঢুকেছে। একটা সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে 10-12 মিনিট কেটে গেল। শেষে এগিয়ে যেতে দেখি স্কুল গেটে তালা ঝুলছে, ভেতরটা অন্ধকার, কোনো আলো টালো জ্বলছে না। এবারেও মনে হল বিলবো হয়তো আমাকে দেখতে পায়নি। তৃতীয়বার দেখা আমাদের বাড়ির পেছনের রাস্তায়। একসময় ওদিকটাতেই ছিল চৌধুরীদের মস্ত ফলের বাগান, এখন ওখানে হাল ফ্যাশনের বাড়ির ভিড়। অফিস থেকে বাড়ি ফিরে তুলসীবাবুর বাড়িতে যাচ্ছি, ভদ্রলোক খুবই আড্ডাবাজ, মাঝে মধ্যে ওর বাড়িতে গিয়ে গল্পগুজব করি আর কি। ওদের রাস্তায় ঢুকতে দেখি একেবারে কোনায় ডাক্তার দত্তর বাড়ির সামনের চাপা ফুল গাছটার নিচে বিলবো দাঁড়িয়ে। ডাক্তার দত্তর চেম্বার বাড়িতেই, আপছায় দাঁড়িয়ে থাকলেও বিলবোকে চিনতে ভুল হল না। বুঝলাম ও ডাক্তার দত্তকে দেখাতে এসেছে। চেঁচিয়ে বললাম,
এই বিলবো দাঁড়া।
আমার ডাক শুনে বিলবো নড়ে চড়ে উঠল। কাছে যেতে দেখি গাছতলায়ও নেই। ডাক্তার দত্তর চেম্বারে ঢুকলাম, সেখানেও বিলবোকে দেখতে পেলাম না। মনটা দমে গেল বিলবোর ব্যবহারে, বারবার আমাকে দেখেও কেন যে পালিয়ে যাচ্ছে বুঝতে পারলাম না। তুলসীবাবুর ডেরায় আর যা হল না, বাড়িতে ফিরে এলাম। পরের দিন খুব ভোরে বহরমপুর থেকে আমার এক দূরসম্পর্কের কাকা তার ছোট ছেলে আর এক বাক্স মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে হাজির। ছেলেটি মাধ্যমিকে ভালো ফল করেছে, কাকার ইচ্ছে ছেলেকে কলকাতার কোনো নামী কলেজে ভর্তি করা। সঙ্গে সঙ্গে আমার বিলবোর কথা মনে পড়ে গেল, মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে জুন মাসের 23 তারিখে, বিলবোর মেয়ে মাধ্যমিক দিয়েছিল, তবে কি মেয়েটা ফেল করেছে? তাই বিলবোর লজ্জায় আমাকে এড়িয়ে চলছে, কিন্তু তাই বা কেন হবে? মেয়ের পাশ ফেলের সঙ্গে আমাকে এড়িয়ে যাবার কি সম্বন্ধ? বিলবো তো সে ধরনের নয়, তাহলে আর কি হতে পারে? হঠাৎ আমার চিন্তায় ছেদ পড়ল। তবে কি বিলবো মিথ্যে বলে টাকা কটা আমার কাছ থেকে নিয়ে গেছে? সত্যি কি ওর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়নি? অসম্ভব নয়, বিলবো আমার ছেলেবেলার সবচেয়ে প্রিয় বন্ধু হলেও রক্ত মাংসের মানুষ তো, অভাবে স্বভাব নষ্ট হয়, এ কথা কে না জানে। কিন্তু তখনও আমার বিলবোকে জানতে কিছুটা সময় বাকি। কাকা ভেতরের ঘরে যেতে আমি ফের সোফায় গা এলিয়ে খবরের কাগজে চোখ বুলোতে লাগলাম। খানিক বাদে আবার কলিং বেলের আওয়াজ। বিরক্ত হয়ে দরজা খুলতে দেখি এক মাঝ বয়সী ভদ্রলোক, সঙ্গে 10-11 বছরের একটি ছেলে। ছেলেটির গায়ে একটি আনকোরা মার্কিনের কাপড় জড়ানো, খালি পা, হাতে একটা পাকানো কুশের আসন, গলায় ধরা, তাতে ঝুলছে একটা লোহার চাবি। ভদ্রলোক বললেন,
আপনি আমাকে চিনবেন না, শহীদনগর থেকে আসছি আমি। আগামীকাল বিল্ববাবুর কাজ, ওর স্ত্রী বারবার করে বলে দিয়েছেন আপনাকে একবার যেতেই হবে।
সে কি বিল্ব মারা গেছে? কবে? বলতে গিয়ে আমার গলা স্বর চিড়ে গেল।
গত মাসের 25 তারিখ সকাল 8টায়। তার আগের দিন মাঝরাত থেকে হঠাৎ রক্তবমি শুরু করলেন, হাসপাতালে নিয়ে যাবার আগেই সব শেষ।
আমি বজ্রাহতের মতো খানিকটা চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর এক সময় নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, ওর বড় মেয়ে কি পাস করেছে?
হ্যাঁ, সেকেন্ড ডিভিশন।
একটু থেমে মলিন হাসলেন ভদ্রলোক, ফের বললেন,
বিল্ববাবু মারা যাওয়ার আগে মেয়ের পরীক্ষার ফল জেনে গিয়েছিলেন, এইটুকু যে সান্ত্বনার।
শুনে আমার মাথার ভেতর বিদ্যুৎ চমকাতে লাগল। তবে কি বিল্ব নিজের কথা রাখবার জন্য মৃত্যুর পরও গত কদিন মেয়ের পরীক্ষার পাশে খবরটা জানাবার জন্য রাস্তায় আমাকে দেখা দিতে চেয়েছিল? আর ভাবতে পারছিলাম না আমি। সব কেমন যেন আস্তে আস্তে তালগোল পাকিয়ে যাচ্ছিল আমার ভেতরে।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্পটি, যার নাম ছিল আমার বন্ধু বিল্ব এবং লেখক প্রলয় সেন, আর পড়ে শোনাল সেতু। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM, যেখানে চলছে কুয়াশা। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় গল্প যিনি লিখেছেন প্রথমবারের মতন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরছি আপনার সঙ্গে। আছি আমি শারমিন, আর শুনছেন কুয়াশা।
যার গহ্বর বড়ই ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, যেখানে কলকের রশ্মি পৌঁছে না, পৌঁছে না প্রেমিকের আর্তনাদ, যেখানে টানে না আতুর ঘরের মায়া, যেখানে নেই ছায়া আর কায়া, অনুভূতির অভিজ্ঞতা যেখানে অসাধ্য, আমি সেখানে তলিয়ে যাচ্ছি চোরাবালের অচেনা হৃদয়ে। এখন আমি শুধু শূন্যতার, আর শূন্যতা আমার। জানো মা, আমার ভীষণ ভয় করছে।
কাশিমপুর মহিলা কারাগারের 304 নম্বর সেলের দেয়ালে লেখা এই লাইনগুলো যেন আজও আর্তনাদ করছে। এর কিছুদিন আগের ঘটনা। ওসি ফরহাদ 304 নম্বর সেলে এলেন, সাথে চশমা পরা একজন মধ্যবয়সী মহিলা ঢুকলেন, নাম রেহানা। খুব নামকরা উকিল না হলেও আদালত পাড়ায় কম বেশি সবাই তাকে চেনে। ছায়া পা গুটিয়ে জড়সড় হয়ে বসে আছে, স্থির দৃষ্টি, সে দৃষ্টির যেন কোনো তল নেই।
ছায়া, ছায়া, তোমার উকিল এসেছেন, তোমার সাথে একটু কথা বলতে চাই।
ছায়া আমার সাথে একটু কথা বলবে? তোমার কেসটা আমি লড়ছি, তুমি আমাকে সব বলতে পারো।
আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন।
ছায়া দেখো, যদি তুমি কোনো ভয়ে কিংবা কারোর প্রেশারে,
আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন।
ওসি সাহেব, ও তো কোনো কোঅপারেশনই করছে না, আমি কি করে হেল্প করি বলুন তো?
সেম থিং ম্যাডাম, আমার কাছেও সেই একই কথা। এর বাইরে আর কোনো কথাই বলাতে পারিনি আমি মেয়েটাকে।
প্লিজ ওকে কথা বলান, ওকে বোঝান, ওর কোনো ভয় নেই, আমি ওকে হেল্প করতে চাই, কিন্তু ও না চাইলে?
আমার সাধ্যমতো চেষ্টা করছি ম্যাডাম।
করুন, দেখুন কি হয়। আজ তাহলে চলি ওসি সাহেব, কোনো পজিটিভ কিছু দেখলেই আমাকে জানাবেন। আজ তাহলে আসি।
চলুন ম্যাডাম।
আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন। আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন। আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন।
ঘটনা শুরু হয়েছিল আরো কিছুদিন আগে। সেদিন তারিখটা ছিল 18 অক্টোবর। অক্টোবর মাস বলে একটু শীত শীত আবহাওয়া, তবে সেদিন সকাল থেকেই সূর্য মাথা চাড়া দিয়ে তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে।
কীর্তনখোলা অ্যাপার্টমেন্টের আশপাশটা আজ সকাল থেকে কেমন যেন থমকে আছে। চারদিকে একটা অসহ্য নীরবতা। সকাল 10:30। হঠাৎ নীরবতা ভেঙে সাঁই সাঁই করে পুলিশের গাড়ি এসে থামল কীর্তনখোলার ঠিক সামনে। গাড়ি থেকে কালো চশমা পরে নেমে এলেন ওসি ফরহাদ, সাথে দারোগা গফুর, আর সঙ্গে দুজন মহিলা কনস্টেবল। মানুষের প্রচণ্ড ভিড় ঠেলে রাস্তা পরিষ্কার করল দারোগা গফুর।
সামনে থেকে সরে যান প্লিজ, এখানে ভিড় করার কিছু নেই। স্যার আসেন।
গফুর, আমাদের দেশের মানুষের এই এক সমস্যা বুঝলে, একটু বেশি কিউরিয়াস। এই একই কিউরিয়াসিটির অর্ধেক যদি তার নিজের প্রতি থাকত, দেশটা না এমন থাকত না। যাই হোক, জায়গাটা ক্লিয়ার করো কুইক।
এই সবাই সরে যান, যার যার কাজে যান, আমাদেরকে আমাদের কাজ করতে দেন।
নতুন প্রমোশন পেয়ে ওসি হয়েছেন ফরহাদ বিন ইসলাম। ঘুষটুসের হাওয়া এখনো গায়ে লাগেনি। গোয়েন্দা রহস্য পড়তে পড়তে একটা গোয়েন্দা ভাব ছোটবেলা থেকেই ছিল তার মাঝে। ছোটবেলার চরিত্রগুলো বড় হওয়ার সাথে সাথে হারিয়ে গেলেও ফরহাদ সাহেবের তেমন হয়নি। নিজের চাকরিটাকে বেশ এনজয় করেন তিনি, প্রত্যেকটা কেস বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। যাই হোক, রহমান সাহেবের দরজার সামনে গিয়ে দেখলেন দরজা খোলা। ভেতরে সোফায় গম্ভীর হয়ে বসে আছেন জুয়েল রহমান সাহেব, পাশে হাত পা নেতিয়ে পড়ে আছেন মিসেস নাজনীন রহমান।
আসতে পারি?
জি ওসি সাহেব, আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম।
আচ্ছা, ডেড বডিটা কোথায়?
ওই তো ওইদিকে চলুন।
ঘরটা খুব গোছানো গাছানো, এক পাশের দেয়ালে অনেকগুলো প্রজাপতি লাগানো, বিভিন্ন কোনায় কোনায় সুন্দর সুন্দর পটারিস, এক পাশে শেলফে প্রচুর বই। ড্রয়িং রুমের চেয়ে এই ঘরটাই বেশি পরিপাটি। ঘরে ঢোকার শুরুতেই ফরহাদ সাহেবের মাথার সাথে কিছু একটা লেগে টুংটাং শব্দ হল। ওই ঘরে যে অসহ্য নীরবতা, টুংটাং শব্দে তা কিছুটা ভেঙে গেল। মেয়েটা খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। মেয়েটার বয়স হবে 20 কি 21, যদিও মেয়েটার চোখ মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, তবুও বোঝা যাচ্ছে মেয়েটা অসম্ভব সুন্দরী। এই মুহূর্তে তার ফোলা ফোলা চোখ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে, আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। মেয়েটার ডান পাশে যে বাচ্চা ছেলেটা লাশ পড়ে আছে, তার বয়স হবে 9 কি 10। সাদা টাইলসের মেঝেটা রক্তে লাল হয়ে আছে, গলা কেটে খুন করা হয়েছে। মেয়েটার হাতে এখনো এন্টি কাটারটা আছে।
গফুর?
জি স্যার, আমি দেখছি।
গফুর কনস্টেবল রাশেদের দিকে তাকিয়ে ইশারা করল। কনস্টেবল রাশেদা হাত কড়া নিয়ে এল। তারপর কনস্টেবল বিথি একটা রুমাল দিয়ে তার হাত থেকে এন্টি কাটারটা নিয়ে নিল। রাশেদা হাতে হাত কড়া লাগিয়ে মেয়েটাকে বসা থেকে তুলল। মেয়েটা এখনো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন অনুভূতিহীন এক মরা দেহ হেঁটে চলেছে। রাশেদা তাকে ঘর থেকে বের করে নিয়ে এল। ড্রয়িং রুমে আসতেই মিসেস রহমান চিৎকার করে উঠলেন,
এটা তুই কি করলি, কেন করলি, এত বড় অমানুষ তুই কিভাবে হতে পারলি?
ও কি কিছু বলো না নাজনীন, ও আমাদের মেয়ে হতে পারে না, ওকে নিয়ে যান।
মেয়েটা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে নিয়ে যাচ্ছে রাশেদা। বাড়ির বাইরে বের হতেই উপচে পড়া মানুষ তাকে দেখছে, গুন গুন রবে ভরে যাচ্ছে চারদিক। দুই দিন আগেও যে মেয়েটা তাদের কাছে 8-10টা সাধারণ মেয়ের মতোই ছিল, আজ সে তাদের কাছে এক বিস্ময়। যারা তাদের পরিবারের একটু পরিচিত ছিল, তারা কেউ কেউ বিশ্বাসই করতে পারছে না ছায়ে তাদের আদুরের ছোট্ট ভাইটাকে এমন নৃশংসভাবে খুন করেছে।
গফুর, কি মনে হচ্ছে?
স্যার, গলা কাটা হয়েছে।
আর তা তো দেখতেই পাচ্ছি, আর কি মনে হচ্ছে, মেয়েটাই খুন করেছে?
স্যার, দেখে তো তাই মনে হচ্ছে।
গফুর, আমরা সবসময় যা দেখি তা কিন্তু সত্য নয়, সত্যের পেছনেও সত্য থাকে। লাশটাকে ময়নাতদন্তে পাঠাও, আর রুমটা ভালোভাবে সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আমি একটু মিস্টার অ্যান্ড মিসেস রহমানের সাথে কথা বলে আসি।
জি স্যার।
আমি জানি আপনার কথা বলার মতন অবস্থা নেই, আজ বেশি কিছু জানতেও চাইব না, কিন্তু আসলে প্রাথমিক কিছু ইনফরমেশন দিতেই হবে, না হলে ইনভেস্টিগেশন শুরু করতে পারবো না।
ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে, ঘুমের ওষুধ দিয়েছি, ঘুমাচ্ছেও, যা জিজ্ঞেস করার আমাকেই বলুন।
আপাতত আপনাকেই জিজ্ঞেস করছি, কিন্তু ওনাকেও কিছু প্রশ্ন করার আছে, উনি সুস্থ হলে অবশ্যই জানাবেন।
অবশ্যই।
আচ্ছা, আপনাদের মেয়ে মানে ছায়া, উনি কি করেন?
ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রী, এছাড়াও একটা পার্ট টাইম চাকরিও করত, ওই একটা পত্রিকায় লেখালেখির কাজ আর কি।
আপনাদের দেখে তো বেশ সচ্ছল পরিবার মনে হচ্ছে, এই বয়সেই ওনার চাকরি করার কি দরকার?
চাকরিটা ও শখেই করত, তাছাড়া ও সেলফ ডিপেন্ডেন্ট থাকতে একটু বেশি পছন্দ করে, আর আমরাও তেমন কোনো নিষেধাজ্ঞা দেইনি, ও সবসময় নিজের মতো করেই থাকতে পছন্দ করত।
আচ্ছা, কি মনে হচ্ছে নিজের ছোট ভাইকে সে কেন খুন করল?
আমি জানি না ওসি সাহেব, আমার মাথায় কিছু আসছে না, আধুর ওর চোখের মণি ছিল, ভাই ছাড়া আর কিচ্ছু বুঝত না, ওর প্রায় সমস্তটা জুড়েই ছিল আদর, আর আদরও ওকে ছাড়া কিছু বুঝত না, আমি কিছুতে কিছু বুঝে উঠতে পারছি না।
আচ্ছা, উনি কি নেশা টেশা করতেন নাকি?
কোনোদিন এমন কিছু চোখে পড়েনি।
তাহলে বলতে চাইছেন আড়ালে করলেও করতে পারে?
জানি না ওসি সাহেব, ও খুব ভালো স্টুডেন্ট ছিল, নিজের পড়াশোনা চাকরি এসব নিয়ে ব্যস্ত থাকত, এর বাইরে অন্য কিছু করার তো আমার মাথায় কিছু আসছে না।
আচ্ছা, তার কি কোনো মানসিক অসুস্থতা কিংবা?
এসব কি বলছেন আপনি, কখনো এমন কিছু ছিল না আমাদের মেয়ের।
ও আচ্ছা আচ্ছা, সরি সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ঘটনাটা কিভাবে হলো একটু বলুন তো।
কাল রাত অফিস থেকে ও একটু দেরি করেই ফিরেছিল, খাবার টেবিলে বসে একসাথে খাবারও খেয়েছি, ও মাঝে মাঝে রাতেই আদরের রুমেই ঘুমাত, আদরের সাথে আদরকে গল্প শোনাত, আদরও তো ওকে ছাড়া কিছুই বুঝত না, কাল রাতেও আদরের রুমেই ঘুমাতে গেল। এরপর সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে ওর মা যখন আদরকে ঘুম থেকে উঠাতে গেল স্কুলের জন্য, তখন রুমে গিয়ে দেখল আদর নেই। এরপর ছায়ার ঘরের দরজাটা খুলেই দেখে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বরং বিশ্রাম নিন মিস্টার জুয়েল, আজ আমি উঠি, দরকার হলে আবার আসব। গফুর।
জি স্যার, আসছি।
বের হওয়ার সময় ওসি চোখে পড়ল রান্নাঘরের দরজা দিয়ে উঁকি মারছে কেউ, একটা মেয়ে, খুব সম্ভবত কাজের মেয়ে, বয়স 12 কি 13 হবে, তার চাহনিতে কেমন একটা অস্বাভাবিকতা। থানার টেবিলে বসে ওয়েট পেপারটাই হাতে নিয়ে ঘোরাচ্ছেন ওসি ফরহাদ, তাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। গফুরকে দুইবার পাঠিয়েছে ছায়ার সাথে কথা বলতে, কোনো লাভ হয়নি, ভাবছে একবার নিজে গিয়ে কথা বলব।
মিস ছায়া, খুনটা কি আপনিই করেছেন?
আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন।
ওয়াই, কেন করলেন খুন?
আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন।
দেখুন, আপনি সত্যি কথাটা বললে আমি আপনাকে সাহায্য করতে পারি, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন। আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিন।
ফরহাদ সাহেব চলে গেলেন, এত সহজে নিজের অপরাধ স্বীকার করার বিষয়টা খটকা লাগছে তার, তবে বুঝতে পারছে ছায়াকে জিজ্ঞেস করে কিছুই জানা যাবে না, অন্য কোনো পথ অবলম্বন করতে হবে।
গফুর
স্যার,
বিষয়টা যত সহজ মনে হচ্ছে তত সহজ নয়।
জি স্যার, বিষয়টা খুবই জটিল স্যার। এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে জানা গেছে মিস ছায়া তার ভাইকে প্রচন্ড ভালোবাসতেন, তার জীবনে অনেকটা জুড়ে আছে আদর।
আর বাকিটা জুড়ে
মানে স্যার? ঠিক বুঝতে পারলাম না।
গফুর, ভার্সিটি পড়ুয়া অসম্ভব সুন্দরী তরুণীর জীবনের অনেকটা জুড়ে আরো কেউ থাকতে পারে
স্যার? প্রেম ট্রেম?
এক্স্যাক্টলি, খোঁজ নাও
স্যার। অলরেডি খোঁজ নিয়েছি, ছেলেটা হিন্দু, নাম সূর্য, মিস ছায়ার সাথেই পড়ে।
ও আই সি, গুড জব। তাহলে গাড়ি বের করতে বলো, মিস্টার সূর্যর সাথে একটু খোঁজ গল্প করে আসি। সো মিস্টার সূর্য, ছায়ার সাথে আপনার পরিচয় কতদিন?
ভার্সিটির শুরু থেকেই। আর প্রেমটা? ছায়ার সাথে কখনোই আমার প্রেম ছিল না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি এটা সত্যি, কিন্তু ছায়া আমাকে কখনোই বলেনি সে ভালোবাসে। ও সবসময় বলতো এসব ভালোবাসা ওর জন্য নয়, যদি বন্ধু হয়ে থাকতে পারি থাকি, না হলে যেন আমি চলে যাই। সে আমাকে শুধুই বন্ধু মনে করে, আমি ওকে কোনোভাবেই হারাতে চাইতাম না, তাই বন্ধু হয়ে থাকতাম ওর সাথে, ভালোবাসার কথাও কখনো বলতাম না।
দ্যাটস গ্রেট। আচ্ছা, ছায়ার পরিবার, তার ছোট ভাই, এসব বিষয়ে কখনো কোনো কথা বলতো আপনার কাছে? সে
ছায়া আতুরকে খুব ভালোবাসত, ও কিছুতেই খুব করতে পারে না। আমি ওকে এতটুকু তো চিনি, ইনফ্যাক্ট ওর মোবাইলের ওয়ালপেপারে পর্যন্ত আতুরের ছবি থাকতো। আমার সাথে যতটা সময় থাকতো অর্ধেক কথায় আতুরকে নিয়েই বলতো। ওর দুনিয়াটা জুড়েই আদরই ছিল, ও কারো সাথে প্রেম করতে চাইত না, বিয়ের কথা তো ভাবতই না, শুধু একমাত্র আদরের জন্যই। ও ছাড়া আদরের আর কেউ ছিল না।
আর কেউ ছিল না মানে? ওদের তো বাবা মা?
না স্যার, মিস্টার জুয়েল তার নিজের বাবা নয়, মিসেস রহমানের দ্বিতীয় স্বামী এবং ছায়ার আদরের সৎ বাবা।
আচ্ছা আচ্ছা, তাহলে ছায়ার আদরের বাবা কি?
ছায়া খুব চাপা স্বভাবের মেয়ে, ভার্সিটিতে ভর্তির পর থেকে আমি ওকে খেয়াল করতাম, হই হুল্লোড় করত, একদম প্রাণ খুলে হাসত, সবার সাথেই মিশত, সবাই তাকে খুব ভালোবাসত, সারাক্ষণ মুখে হাসি লেগেই থাকত, কিন্তু নিজের ব্যাপারে কোনো কথাই সে বলত না। আস্তে আস্তে ব্যাচমেট থেকে আমি ওর বন্ধু হলাম, বন্ধু হওয়ার পরও খুব একটা কথা শেয়ার করত না, যতটুকু বলতো ওই আদরের কথাই, এছাড়া অন্য কিছু জিজ্ঞেস করলেই এড়িয়ে যেত, যেন দুনিয়ার কাউকেই বিশ্বাস করতে পারে না সে। একদিন ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আছি, সেদিন সকাল থেকে ওর মনটা ভীষণ খারাপ ছিল। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না ওকে, কারণ জানি জিজ্ঞেস করে কোনো লাভ নেই, প্রতিবারের মতো এবারও সে কিছুই বলবে না। আমি অন্যভাবে ওর মন ভালো করার চেষ্টা করলাম, হঠাৎ আমাকে চমকে দিয়ে হাউমো করে কেঁদে উঠল।
সূর্য, আমি আর পাচ্ছি না, আমি ক্লান্ত।
কি হয়েছে বলবি তো?
আমি আর সহ্য করতে পারছি না।
আগে কান্না থামা, দেখ আমি তোকে অনেকবার জিজ্ঞেস করেছি, আজ তোকে বলতেই হবে, এত হাসি খুশি একটা মানুষের কিসের কষ্ট?
কিছু না, বাদ দে, এমনিতেই খারাপ লাগছিল।
আজ তুই বলবি, আর না হলে আদি তোর সাথে আমার শেষ কথা।
তখন আমি ক্লাস ফোরে পড়ি, আদর তখন অনেক ছোট, আব্বু আমাকে ভীষণ ভালোবাসত, একদিন আব্বুকে না দেখতে পারলে আমি পাগল হয়ে যেতাম। আম্মু আদর করত, কিন্তু আম্মুর চেয়ে আব্বু আমার বেশি ভালো বন্ধু ছিল। এত বড় হওয়ার পরও আব্বুর বুকের ওপর না ঘুমালে রাতে আমার ঘুম আসতো না, মাঝে মাঝে আমার মন খারাপ হতো এই ভেবে, আমার আব্বু যদি আমার আগে মরে যায় তাহলে আমি কি করব। কিন্তু আব্বু আর আম্মু দুজনই আমাদের দুই ভাই বোনকে ভালোবাসলেও তারা দুজন সবসময় ঝগড়া করত, কি নিয়ে যে ঝগড়া করত আমি নিজেই বুঝতাম না। বিশেষ করে আম্মুর চাকরি হওয়ার পর, আম্মু মাঝখানে অনেকদিন চাকরি করেনি, এরপর আমার ছোট ভাই হওয়ার পর আম্মু আবার আব্বুর অফিসে চাকরিতে জয়েন করে, এরপর থেকে অশান্তি আরো বেড়ে যায়। একটু কিছু হলে আম্মু বাসা থেকে চলে যাওয়ার কথা বলে, ঝগড়াঝাটি যেন আমাদের পরিবারে একজন সদস্য হয়ে গিয়েছিল। যেহেতু আব্বু আমাকে অনেক আদর করত, অনেক বেশি ভালোবাসত, তাই আমি প্রায় আব্বুকে বলতাম, তোমরা ঝগড়া করলে আমার খুব যন্ত্রণা হয়, আব্বু প্লিজ তোমরা আর ঝগড়া করো না। আমার কথায় কিছুদিন হয়তো ভালো যেত, তারপর আবার যা তাই। এরপর একদিন হঠাৎ আব্বুর অফিস থেকে আব্বুকে এক বছরের জন্য ট্রেনিংয়ে যেতে হলো দেশের বাইরে। যাওয়ার দিন আব্বুর আর আমার সে কি কান্না, আমি কোনো দিন আব্বুকে ছাড়া থাকিনি, আব্বু কিছুতেই যেতে চাইছে না। তার কলিগরা অনেক বুঝিয়ে তাকে নিয়ে গেল, আমার এখনো মনে আছে যাওয়ার সময় আব্বু আমার হাত ধরে বলেছিল, আমার ছেলে মেয়েগুলোকে দেখে রেখো, আমার সারা দুনিয়া জুড়ে শুধু ওরা, ওদের কিছু হলে আমি বাঁচব না। পর আমার আব্বু চলে গেল, কিছুদিন ভালোই গেল, আব্বুর জন্য মন খুব খারাপ লাগে, আব্বু ফোন করলেই কাঁদতে ইচ্ছা করে, কিন্তু জোর করে কান্না আটকে রাখি, আব্বুর সাথে হেসে হেসে কথা বলি। কিছুদিন পর থেকে বাসায় একজন আঙ্কেল আসা শুরু করল, প্রায় আম্মু অফিস থেকে ফেরার সময় সে আম্মুর সাথে আসত।
ছায়া, এদিকে এসো, দেখো কে এসেছে।
কে আম্মু?
উনি তোমার আঙ্কেল হন। হ্যালো বলো।
হ্যালো আঙ্কেল।
হ্যালো মামুনি, বলো তো তোমার জন্য কি এনেছি। আচ্ছা চোখ বন্ধ করো আর এই নাও
চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। প্রথম প্রথম আমার তাকে ভালোই লাগতো, আমার জন্য চকলেট নিয়ে আসতো, আদরের সাথে খেলা করত, আমাকে ভীষণ আদরও করত। আমি তাকে আর আঙ্কেল ডাকতাম না, আমি তাকে ডাকতাম ভালো আঙ্কেল।
মামুনি, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি আমি।
কি সারপ্রাইজ বলো না।
সারপ্রাইজ কি বলা যায়?
আহা বলো না।
সেটা হলো আজ সারা রাত আমি তোমার সাথে গল্প করব।
খুব ভালো হবে। রাতে ভালো আঙ্কেল আমাকে গল্প শোনাতে থাকলো। আমি কখন যেন ঘুমিয়েই পড়েছিলাম, এরপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পাশে দেখলাম ভালো আঙ্কেল নেই, বিছানায় বসেই ডাকলাম কিছুক্ষণ, কোনো সাড়া নেই। বাথরুমে গিয়ে উঁকি মারলাম, ভালো আঙ্কেল কোথাও নেই। রুম থেকে বেরিয়ে মায়ের রুমের দিকে গেলাম। আম্মুর রুম থেকে আম্মু আর আঙ্কেলের হাসির শব্দ আসছে, দেখে আমার ভীষণ মন খারাপ হয়। আমি চুপচাপ বারান্দায় বসে থাকি। ভোরবেলা ভালো অঙ্কেল বাসা থেকে বেরিয়ে যায়। আমার আর তাকে ভালো অঙ্কেল ডাকতে ইচ্ছে হয় না। আঙ্কেল চলে যাওয়ার পর আম্মু আমার রুমে আসে।
ছায়া, তুমি ঘুমাওনি মা?
না।
কেন? চলো আমি ঘুম পাড়িয়ে দিই।
লাগবে না, ওই লোকটা যেন আমাদের পাশে না আসে। আম্মু,
লোক বলছো কেন? উনি না তোমার ভালো আঙ্কেল হয়?
না, হয় না।
হিমা, এভাবে বলে না, উনি তোমাকে কত আদর করে। আর শোনো মা, তোমার বাবা ফোন করলে আঙ্কেলের কথা একদম বলবে না, তাহলে কিন্তু তোমার বাবার সাথে আমার খুব ঝগড়া হবে।
আব্বুর আর আম্মুর ঝগড়া আমি খুব ভয় পেতাম। আব্বু তখন ফোন দিলে আরো বেশি কান্না পেত। আব্বুকে আঙ্কেলের কথা কিচ্ছু বলতাম না, শুধু বলতাম আব্বু তুমি তাড়াতাড়ি চলে এসো। আঙ্কেলের পর প্রত্যেক দিন রাতে বাসায় থাকতো। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভয় পেয়ে দৌড়ে আম্মুর রুমে যাই। এরপর যে আপত্তিকর অবস্থায় আম্মু আর আঙ্কেলকে দেখি, এরপর থেকে আম্মুর ওপর খুব ঘৃণা লাগে আমার। আম্মুর সাথে কথাও বলতে ইচ্ছে করে না। আদরকে নিয়ে সারা দিন আমি আমার রুমে বসে থাকতাম, আম্মু আসলে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকতাম। আঙ্কেল মাঝে মাঝে আমার জন্য অনেক কিছু নিয়ে আসত, আমি ওসব বাইরে ফেলে দিতাম। এভাবে একটা বছর কেটে গেল। আব্বু ফেরত আসলো। সেদিন কি যে খুশি লাগছিল আমার, আব্বুকে জড়িয়ে ধরে সে কি কান্না আমার।
এরপর কি হলো? কাঁদিস না প্লিজ, আমাকে বল সবকিছু।
আব্বু এসে আশেপাশের মানুষের কাছে সব জেনে গেল। কি যে পিছি অবস্থা, প্রত্যেক দিন আম্মু দেরি করে অফিস থেকে ফিরত, খুব ঝগড়াঝাটি হতো বাসায়, এক পর্যায়ে মারামারি হতে লাগলো। আব্বু কেমন যেন হয়ে গেল, মাঝে মাঝে আব্বু রাতে বাসায় ফিরত না, আমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতাম আব্বুর জন্য। আব্বু বাসায় না থাকলে আঙ্কেল বাসায় আসতো, আমি ভীষণ ভয় পেতাম আব্বু যদি চলে আসে। একদিন আব্বু আমাকে ঘুম পাড়ানোর সময় জিজ্ঞেস করলো,
মা একটা কথা জিজ্ঞেস করব, একদম সত্যি কথা বলবে?
হ্যাঁ। আমি কি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি?
আচ্ছা মামুনি, আমি যখন বাইরে ছিলাম তখন কি আমাদের বাসায় কেউ আসতো?
আজকের গল্পের প্রথম পর্বে আমরা যেটা দেখেছি যে কাশিমপুরের মহিলা কারাগারের নির্দিষ্ট একটি সেলের দেয়ালে লেখা কিছু লাইন ছিল, যে লাইনগুলো আর্তনাদের মতন। কিছু আরতি। তো সেখান থেকে শুরু হয়েছে আজকের আমাদের এই ঘটনা। এবং এই ঘটনার তদন্তে যিনি আছেন ওসি ফরহাদ, দারোগা গফুর এবং গল্পের মূল চরিত্র যাকে দেখতে পাচ্ছি ছায়া, আরো অনেক কেয়া এবং আমির হোসেন, রেহানা, আরো কতগুলো চরিত্র আমরা দেখছি, দেখতে পাবো আর সামনে। তো যাই হোক, কথা না বলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের পর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর আপনার সাথে আছে শারমিন।
আমার মাথাটা কেমন যেন ঘুরে উঠল। আমি জানতাম আব্বু একদিন এটা জিজ্ঞেস করবে। আমি এই প্রথম আব্বুর সাথে মিথ্যে কথা বললাম। আব্বু তো এমনিতেই সবই জানত। আমার মিথ্যের জন্য আব্বু খুব কষ্ট পেল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। খুব অসহ্য সময় কাটছিল আমার, কি যে যন্ত্রণা হতো, কেমন যেন অসুস্থ হয়ে পড়েছিলাম। মাঝে মাঝে ইচ্ছে হতো মরে যাই। আব্বু আর আম্মু যখন ঝগড়া করত, তখন ঘরের দরজা আটকে খুব কাঁদতাম। আদর তো তখন অনেক ছোট, কিছুই বুঝত না। ও কি জন্য কাঁদত কে জানে, কিন্তু ও চিৎকার করে কাঁদত।
এরপর
একদিন যা ভয় পেতাম ঠিক তাই হলো। সেদিন আব্বু বলে গেল আজ রাতে ফিরবে না। আব্বু যাওয়ার কিছুক্ষণ পর আঙ্কেল আসলো। 12টার পরপর কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি আব্বু। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আম্মু রুমে গিয়ে আব্বু সব দেখে ফেললো। কি যে বাজে অবস্থা হয়েছিল সেদিন রাতে, ওসব কথা আমি মনেও করতে চাই না। আব্বুর আর আম্মু ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স দেওয়ার পর আব্বু বিদেশ চলে গেল। আমি কিছুতেই আব্বুকে ছেড়ে থাকতে চাইলাম না। আব্বু আমাকে নিয়ে যেতে চাইল, কিন্তু আম্মু আমাদের দুজনকে কিছুতেই নিয়ে যেতে দিল না। আব্বু যেদিন চলে গেল, আমার যে কি কষ্ট হয়েছিল সেদিনটার কথা আমি মনেও করতে পারি না। এরপর আঙ্কেল রেগুলার আমাদের বাসায় থাকা শুরু করলো। বুঝলাম এখন আর সে আমাদের বাসায় থাকে না, এখন আমরাই তার বাসায় থাকি। আব্বু মাঝে মাঝে ফোন দিত, আমি খুব কাঁদতাম। কিন্তু একদিন যখন শুনলাম আব্বু ওখানে বিয়ে করেছে, রাগে দুঃখে ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করলো। আর কোনো দিন আমি আব্বুর সাথে কথা বলিনি। আমি জানি না আমার আব্বু এখন কোথায় আছে, কেমন আছে। কি অদ্ভুত দেখেছিস, এই আব্বু ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারতাম না। জীবন কত বদলে গেছে, কিছুতেই মেলাতে পারি না।
কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে ছায়া। আমি কিছুই বলতে পারি না, নির্বোধের মতো শুধু ভাবি, এতটুকু মানুষটা যে সবসময় এত হাসি খুশি থাকে, সবাইকে হাসি আনন্দে মাতিয়ে রাখে, তার মনের মধ্যে এত কিছু চেপে রেখেছে।
আচ্ছা, এরপর এখন আঙ্কেলের সাথে তার সম্পর্কটা কেমন?
ওর আঙ্কেলের পরিবার কেউ জানে না যে ওর মায়ের দুইটা ছেলেমেয়ে আছে। আঙ্কেলের পরিবার কেউ আসলে ওর মা ওকে আর আদুরকে তার বোনের ছেলেমেয়ে বলেই পরিচয় করিয়ে দেয়। এসব নিয়ে খুব ডিস্টার্ব থাকতো ছায়া। সে তার আম্মুকে আম্মু ডাকতে পারত না, আন্টি ডাকত। কিন্তু আদর মাঝে মাঝে ভুলে আম্মু ডেকে ফেলত। এসব বিষয় কিছুতেই মেনে নিতে পারত না ছায়া। লজ্জায় বাসা থেকে টাকা পয়সাও নিত না, নিজে নিজেই চলত।
আই সি। আচ্ছা, ছায়ার দাদা কিংবা নানা বাড়ির কেউ?
ওর মায়ের এসব ঘটনার জন্য ওর নানা বাড়ির লোকেরা তাকে ত্যায্য করেছে, তার সাথে কোনো যোগাযোগ নেই। আর দাদা বাড়ির লোকেরাও তাদের সাথে কোনো যোগাযোগ করত না।
থ্যাংক ইউ সো মাচ, আজ আসি, প্রয়োজন হলে আপনাকে আবার থানায় আসতে হবে।
জি, আমি অবশ্যই আসব।
গফুর, কিছু বুঝতে পারছ?
স্যার, সব এলোমেলো লাগছে, তবে এটা বুঝতে পারছি বিষয়টা যত জটিল ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল। হিসেবটা কোথায় গিয়ে যেন আর মিলছে না।
আচ্ছা, চলো তো একবার। এখন পর্যন্ত তো মিসেস রহমানের সাথেই কথা বলা হয়নি, বাট শি ইজ আ ফ্যাক্ট।
জুয়েল রহমান এবং নাজরিন রহমান সোফায় বসে আছে। নাজরিন রহমান একেবারে ভেঙে পড়েছে, যেন কোনো দুঃস্বপ্ন দেখছেন তিনি। তবে ফরহাদ সাহেবের কাছে জুয়েল রহমানকে সেদিন যেমন লেগেছিল, আজ তেমন লাগছে না। কেমন যেন অন্যরকম লাগছে। মানুষের ভেতরটা যত জানা যায় ততই মনে হয় তার রূপ বদলাতে থাকে।
আপনি ছবি আর আদরের সৎ বাবা, এটা সেদিন আমাকে বললেন না কেন?
যেটা আমি কোনোদিন ভাবিনি সেটা আমি বলবো কেন? আমি ওদের কোনোদিন পর ভাবিনি, ওরা আমার ছেলে মেয়ে। আমি ওদের কোনোদিন বাবার অভাব বুঝতে দেইনি।
ও আচ্ছা, কিন্তু মা ডাকার অধিকার কেড়ে নিয়েছেন।
মানে?
মানে কিছু না। আচ্ছা মিসেস রহমান, আপনারও কি আপনার মেয়েকেই সন্দেহ হয়?
না না ওসি সাহেব।
আপনার সাথে আপনার মেয়ের সম্পর্ক কেমন ছিল?
খুবই ভালো।
তাই নাকি? তাহলে তো আপনার জানার কথা কেন আপনার মেয়ে খুন করল।
আমি জানি না ওসি সাহেব, আমি কিচ্ছু জানি না।
আচ্ছা আচ্ছা, আপনার বাসায় একটা কাজের মেয়ে আছে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই।
ওর সাথে আবার কি কথা বলবেন আপনি? যা জানার আমরা তো বলছি।
ইনভেস্টিগেশনের সুবিধার্থে কিছু নর্মাল জিজ্ঞাসাবাদ করব আর কি, যেহেতু ঘটনার সময় সে এই বাড়িতেই ছিল, বুঝলেন না?
আচ্ছা ঠিক আছে। কেয়া, এদিকে আয় তো,
আমি ওর সাথে একা কথা বলতে চাই।
আচ্ছা ঠিক আছে, আমরা পাশের ঘরেই আছি।
আচ্ছা কেয়া, সেদিন রাতে তুমি কিছু দেখেছ?
না স্যার, আমি কিচ্ছু দেখি নাই, আমি কিচ্ছু জানি না।
সত্যি বলছো তো? ছায়া কিন্তু তোমার কথা বলেছে আমাকে, বলেছে ও তোমাকে খুব আদর করত। তুমি কি জানো কিছুদিন পর ছায়ার ফাঁসি হয়ে যাবে?
আল্লাহ, আফা আমারে খুব আদর করত। তোর আফা কোনো সময় হাসে না, সারাক্ষণ মন বেজার করে থাকে। মাঝে মাঝে আদর বাবা ঘুমাইলে হ্যাঁ কোলে জড়াইয়া কান্দে, আর যখন খালু খালা মারামারি করে তখন আফায় দরজা আটকে একলা ঘরে কান্দে।
মারামারি?
হ্যাঁ, খালু আর খালা দুই দিন পর পরই খুব ঝগড়াঝাটি করে, খালু মারপিট করে, খালাম্মা খালি চিল্লায়, তখন আফাও খুব কান্দে, খালুর সামনে যায় না, খালুর লগে কথাও কয় না। আদর বাবা এগুলান দেখা খুব ভয় পায়। আফা যখনই বাইরে যায় আমার কি কয়ে যায় জানেন? ওরা যদি মারামারি করে তুই আদরের নিয়ে আমার ঘরে চুপ করে বসে থাকবি, ওর কাছ থেকে নড়বি না।
আইসি। আচ্ছা ওরা কেন মারামারি করে তুমি জানো?
খালু লোকটা ভালো না।
কেন?
পেরে রেতে ঘরে আহে না, মাঝে মধ্যে মদ খায়, এসব নিয়ে খালাম্মা চিল্লাচিল্লি করে, তখন ঝগড়া বাঁধে। আর
আর আর কি? দেখো তুমি ভয় পেও না, আমি এসব কথা কাউকে বলবো না।
খালু চরিত্র একদম ভালো না। একদিন রাইতে হ্যাঁ আমার ঘরে আইছিল, আমার লগে জোর জবরদস্তি করতে চাইছিল, খালাম্মার সব দেখা ফেলাইছে, সেদিন খুব মারামারি হয়েছে। আমি এহেন আর থাকতাম না, খালি সায়া আফা আর আদর বাবার লেগা থাকতাম, কিন্তু অহন তো আদর বাবা নাই, আফাও নাই।
ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কে আজ আমি আসি তাহলে।
আমি সেইগুলো কয়ে দিছি, এরা খালুরে কয়েন না, আমারে মাইরেই ফেলবো।
তুমি ভয় পেও না, আমি কিচ্ছু বলবো না, তুমি এসো। গফুর, কি মনে হচ্ছে?
এসবের সাথে আদরের খুনের কোনো কারণ পাচ্ছি না। জুয়েল সাহেব ওদের সৎ বাবা, মিসেস রহমানের সাথে সম্পর্ক ভালো না, কিন্তু সেই জন্য আদরকে কেন খুন করবে? যেহেতু মিসেস রহমান চাকরি করে, অতএব আদর আর ছায়াকে তো তার খরচ দিতে হয় না। যতদূর জানা গেল ছায়া তো নিজের খরচ নিজেই চালায়, তাহলে জুয়েল রহমান আদরকে কেন মারবে? আর মারলেও সেই দোষ কেন ছায়া তার কাঁধে তুলে নেবে? আর ছায়া, সে তো তার ভাইকে মারতেই পারে না, কোনো কারণ নেই। যদিও সব এভিডেন্স তার দিকে নির্দেশ করছে, ওদিকে সূর্যত এসবের সাথে কোনো সম্পর্কই নেই। তার কথা শুনে মনে হলো সে ছায়াকে প্রচন্ড ভালোবাসে, আর না বাসলেও তার তো আদরের সাথে কোনো সম্পর্কই নেই।
আর মিসেস রহমান?
মিসেস রহমান? কিন্তু
গফুর, মিসেস রহমানের সাথে একবার কথা বলতে হবে, তবে আজ নয়, চলো যাওয়া যাক।
পরের দিন সকালে গফুর মিসেস রহমানকে ফোন করতে যাবেন এমন সময় জুয়েল রহমান নিজে এসেছেন থানায়। অন্যদিনের চেয়ে আজকে তাকে আরো বেশি অসুস্থ লাগছে। ফরাজ সাহেব তাকে দেখে বসতে বললেন, তারপর গফুরকে ডেকে চা দিতে বললেন।
আসুন বসুন মিস্টার জুয়েল, কি খবর বলুন? ভালোই হয়েছে আপনি চলে এসেছেন, আমার কিছু কথা জানার ছিল।
কে আপনাকে সেদিন যা যা বলেছে আমি সবই শুনেছি। দেখুন ওসি সাহেব, ও যা যা বলেছে তার সবটা সত্যি নয়।
সত্যি কি না সেটা খুঁজে বের করাই আমার কাজ।
দেখুন, আমার স্ত্রীর সাথে আমার সম্পর্কের আগেই আমি ওর দুই সন্তানকে আমার আপন করে নিয়েছি।
কিন্তু আপনার পরিবার তো তা মেনে নেয়নি। ইনফ্যাক্ট তারা তো জানেই না ছায়া আর আদরের কথা।
তাতে কিছু যায় আসে না ওসি সাহেব। আর হ্যাঁ, লাস্ট কিছুদিন ধরে আমি একটু ইরেগুলার লাইফ লিড করছি, কিন্তু সেটা নাজনীনের জন্যই, আর এসবের সাথে ছায়া আর আদরের কোনো সম্পর্ক নেই।
আপনার উগ্র জীবনযাপনের জন্য মিসেস রহমান কিভাবে দায়ী?
তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে।
মানে?
জি, আমি গত কিছুদিন আগে থেকেই এ ব্যাপারটা জানতে পারি, আর এই নিয়ে আমার ঘরে বেশ অশান্তিও চলছে।
কার সাথে অ্যাফেয়ার আছে তার? এনি প্রুফ?
এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই, তবে তার অফিসের কলিগ এবং তার আগের স্বামীর বন্ধু আমির হোসেন, আমার তাকেই সন্দেহ হচ্ছে। ইনফ্যাক্ট দুদিন কফি শপে তাদেরকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখেছি।
তার মানে আপনি বলতে চাইছেন যে সে প্রথমে তার দুই সন্তান সমেত আপনার সাথে চলে আসলো এবং এখন আবার অন্য কারোর কাছে চলে যাওয়ার কথা ভাবছে?
জি ওসি সাহেব, এবং যদিও বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় আদরের খুনের পেছনে আমির আর নাজিনের হাত আছে।
সেটা নিয়ে মাথা ঘামানো আপনার কাজ নয়। আপনি আপনার স্ত্রীর এসব দেখে তাকে বোঝানোর কিংবা আটকানোর চেষ্টা করেননি?
না, এই বিষয় নিয়ে ওর সাথে আমার কোনো কথা হয়নি, কারণ আমার কাছে কোনো প্রমাণও নেই, আর আমি দু একবার জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছে এমন কিছু না।
কিন্তু এর পরেও আপনি কেয়ার সাথে যা করেছেন তা অনেক বড় একটা ক্রাইম, কোনো কারণেই আপনি এটা করতে পারেন না এবং এটার জন্য আপনার কঠিন শাস্তি হতে পারে।
আই এম সরি, আসলে না আমার মাথাটা ঠিক কাজ করছিল না। নাজরিনকে আমি অনেক ভালোবাসি, ওর ছেলে মেয়ে সবকিছু জেনেও আমি ওকে মেনে নিয়েছিলাম, তারপরও যে ও কেন এমন করছে আমি কিছু বুঝতে পারছি না। মাঝে মাঝে রেগে গিয়ে ও বলতো ছায়া আর আদরকে নাকি খুন করে ফেলবে, তারপর নাকি নিজে হারিয়ে যাবে। ওর এই সমস্ত কথা শুনে আমার সবসময় ভয় হতো, আর এমনিতেও আজকাল ও খুব অস্বাভাবিক আচরণ করা শুরু করেছিল, কথায় কথায় প্রচন্ড রেগেও যেত, ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত শুরু করে দিত। আমি অনেকবার ওকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি।
ঠিক আছে, আপনি তাহলে আসুন।
জুয়েল রহমান চলে যায়। ফরাদের কাছে জিলাপিটা কেবল পেঁচিয়ে যাচ্ছে, কিছুতেই এই প্যাচ খোলা সম্ভব হচ্ছে না। একমাত্র ছায়াই জানে এই রহস্য, কিন্তু সে কিছুতেই কিছু বলছে না, ফরাদের মাথায় কিছুই আসছে না।
গফুর, জল যতই নাড়ছি ততই ঘোলা হচ্ছে, জল পরিষ্কারের ব্যবস্থাটা অতি শীঘ্রই করতে হবে, বুঝলে? এই আমির হোসেনটা কে একটু খবর নাও তো।
জি স্যার, আমি নিচ্ছি।
শোনো, খুব ভালোভাবে খোঁজ নেবে।
জি স্যার।
গফুর আমির হোসেনের খোঁজ নেয়। আমির হোসেন ছায়ার বাবার খুব ভালো বন্ধু, বয়স 45 কি 50 হবে, বেশ টাকা পয়সার মালিক। নাজনীন রহমান এবং সে একই ডিপার্টমেন্টে কাজ করে। সেদিন বিকেলে একটা সামনে এসে একটা মার্সিডিস জোরে ব্রেক কষল, গাড়ি থেকে সানগ্লাস পরে বেরিয়ে এলেন আমির হোসেন।
তো আমির সাহেব, কেমন আছেন আপনি?
থানায় তলব করলে কেউ কি ভালো থাকে? কি ব্যাপার বলুন তো, আমার মতো নিরীহ মানুষকে আপনাদের কি প্রয়োজন?
ভালো বলেছেন, না এমন কিছুই না। কি নেবেন, চা কফি?
নো থ্যাংকস।
আচ্ছা আমি সাহেব, আদরের খুনের ব্যাপারটা তো শুনেছেন বোধ হয়।
ও ইয়েস, দ্যাটস আ ভেরি ভেরি স্যাড নিউজ। আমি তো বুঝতেই পারছি না যে এমন একটা ব্যাপার ঘটল কিভাবে।
মিসেস রহমানকে আপনি কতদিন ধরে চেনেন?
তা অনেকদিন থেকেই চিনি, তার এক্স হাজবেন্ড আমার খুব ভালো বন্ধু ছিল, যদিও ওর সাথে কোনো যোগাযোগ নেই, তবে নাজনীনের সাথে আছে। ইনফ্যাক্ট ও আমার অফিসেই কাজ করে।
আচ্ছা, আর নাজনীনের সাথে আপনার সম্পর্কটা কেমন?
যেমন হওয়া উচিত। দেখুন ওসি সাহেব, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই তা বোঝাই যাচ্ছে, কোনোভাবেই কোনো লিঙ্ক নেই। আপনি বরং আপনার এই গুরুত্বপূর্ণ সময় অন্য কোথাও দেন, তাতে কাজে লাগবে।
আমি তো একবারও বলিনি আপনাকে আমার সন্দেহ হচ্ছে, আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, ইট ওয়াজ নাইস টু মিট ইউ।
এতক্ষণ ধরে শুনলেন গল্পের দ্বিতীয় পর্ব। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি শেষ পর্বে। শেষ পর্বে অর্থাৎ যেখান থেকে মূল রহস্য উদ্ঘাটিত হবে। শেষের দিকে আর কথা না বাড়াই, আসুন তাহলে শেষের অংশটা শুনে ফেলি আর রহস্য সমাধানে চলে যাই। আপনার সঙ্গে আছে শারমিন আর সুজিত কুয়াশা, আর আপনি আছেন রেডিও 89.2 FM। ওসি ফরহাদ খুব ভালোভাবে বুঝলেন যে আমির হোসেন ভীষণ চতুর লোক, আর তার সাথে আছে অনেক ক্ষমতার বৃত্ত। এই লোককে চাপে ফেলে কোনো কথা আদায় করা মুশকিল। এদিকে ফরেন্সিক রিপোর্টে ছায়ের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি, সব অ্যালিবাই ছায়ের এগেনস্টেই যাচ্ছে। কিন্তু ওসি ফরহাদের মন বলছে কোথাও একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে, কিন্তু তিনি তা ধরতে পারছেন না। এদিকে ছায়াকে দিয়ে এখন পর্যন্ত নতুন কোনো কথা বলানো যায়নি, অনেক চেষ্টা করেও। সামনে কেবল একটা রাস্তাই আছে, মিসেস রহমান। যেমন করেই হোক এই একটা দরজা দিয়েই তাকে সত্য পর্যন্ত পৌঁছতে হবে। মিসেস রহমানকে আজ কিছুটা সুস্থ মনে হচ্ছে, তবে চোখের নিচে কালি পড়ে গেছে। আদরের ছবি হাতে নিয়ে বসে আছে মিসেস রহমান। ওসি ফরহাদ আর গফুর আসলে নড়ে চড়ে বসলেন।
এখন কেমন আছেন মিসেস রহমান?
জি ভালো।
আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার ছিল।
বুঝতে পারছি, বলুন কি জানতে চান।
মিসেস রহমান, আপনার সাথে জুয়েল সাহেবের সম্পর্কটা মনে হয় খুব একটা ভালো যাচ্ছে না, কারণটা কি জানতে পারি?
সে আমাকে সন্দেহ করে, এছাড়া তার নিজেরও অনেক সমস্যা আছে, কেয়ার মুখ থেকে শুনেছেন নিশ্চয়ই। এরপরও তার সাথে ভালো সম্পর্ক তো রাখা যায় না।
আচ্ছা, আমির সাহেবের সাথে আপনার সম্পর্ক কেমন?
কেমন হবে আবার, অফিসের কলিগের সাথে যেমন হওয়া উচিত। এছাড়াও তাকে আমি আগে থেকেই চিনতাম, ছায়ার বাবার ভালো বন্ধু ছিল সে।
আমার ধারণা তার সাথে আপনার কলিগের চেয়ে একটু ভালোই সম্পর্ক, একটু বেশিই ভালো। এই ধরুন মাঝে মাঝে একটু কফি টফি খেতে যাওয়া, এই টাইপ।
নিশ্চয় জুয়েল এসব কথা বলেছে, আমি জানতাম এই নোংরামিটা একমাত্র ওই করতে পারে। এত নোংরা চিন্তা করা ওর পক্ষেই সম্ভব। দেখুন ওসি সাহেব, আমির হোসেনের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। জুয়েল নিজে যেমন নোংরা, তার চারপাশের মানুষগুলোকেও তেমনই ভাবে। ওকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আর সেই ভুলের মাশুল আমাকে গুনতে হচ্ছে। লাস্ট কিছুদিন ধরে ওর প্রতি আমি খুবই ডিস্টার্ব ছিলাম। ওর রাত করে ফেরা, মদের নেশা আর মেয়ে ঘটিত ব্যাপার তো আছেই, এসব আমি মেনে নিতে পারছিলাম না। ওর জন্য আমার পরিবার, ছেলে মেয়ে সবার কাছ থেকে আমি দূরে চলে গেছি। এমন সময় আমির আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে। উনি ছায়ার বাবার বিষয় থেকে শুরু করে প্রথম থেকে সবই জানতেন। আমি জুয়েলের কথাও তার সাথে শেয়ার করি, সে আমাকে মানসিকভাবে একটু স্থির করার চেষ্টা করে। এতটুকু পর্যন্তই শেষ, এর বেশি আর কিছুই না। কিন্তু জুয়েল এসব নিয়ে যা ভাবছে তা শুধু তার নিজের মনের নোংরামির জন্য।
জুয়েল সাহেবের প্রতি আপনার প্রচুর ঘৃণা জন্মেছে মনে হচ্ছে। তবে আমার কাছে ইনফরমেশন আছে যে শুধু ঘৃণাই নয়, আপনি তাকে ডিভোর্স দিয়ে দেশের বাইরে যাওয়ার কথাও ভাবছেন। আরও ইন্টারেস্টিং কথা হচ্ছে, আপনার বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করছেন আমির হোসেন।
হ্যাঁ, আমি সবকিছুর উপর বিরক্ত। আমির সাহেব সব শুনে আমাকে বাইরে যাওয়ার কথা বললেন, আমিও তাই ভাবছিলাম, এসব থেকে দূরে চলে যেতে চাই আমি।
আচ্ছা আচ্ছা, তাহলে আদর আর ছায়া না থাকায় এখন আপনার তো সুবিধাই হলো, পথ একদম ক্লিয়ার।
ওসি সাহেব, এসব কি বলছেন আপনি? আমি যত যাই করি, আদর আর ছায়া আমার ছেলে মেয়ে, আমি আমি নিজে জন্ম দিয়েছি ওদের, আমি এসব ভাবলেন কি করে? আর এসব আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে পারেন না।
রেগে যাচ্ছেন কেন? ব্যক্তিগত বিষয় নিয়েই তো আমাদের কাজ। আর আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ছেলের খুনের জন্য দায়ী, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম।
আর কিছু জিজ্ঞেস না করার থাকলে আপনি আসতে পারেন।
জি না, আপাতত কিছু নেই। আরেকটা কথা, আপনি এতদিনে একবারও আপনার মেয়েকে দেখতে যাননি।
ওর মতো মেয়ে মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না।
ঠিক আছে, আজ উঠি তাহলে।
রাত 9:50, খাবার টেবিলে জুয়েল রহমান ও নাজিন রহমান, কে খাবার বেড়ে দিয়ে চলে গেল।
তুমি কি চলে যাওয়ার কথা ভাবছ?
এখানে থাকার আর কি কোনো কারণ আছে?
আগে কি কারণ ছিল?
নিজের ভুলের মাশুল দিচ্ছিলাম, আমার মনে হয় মাশুল দেওয়া শেষ, এর চেয়ে বেশি শাস্তি কি আর কিছু হতে পারে?
বিষয়টা মনে হচ্ছে অন্যরকম, মনে হচ্ছে এখন আরো বেটার কোনো অপশন পেয়ে গিয়েছ।
তোমার মতো একটা মানুষের কাছে এর চেয়ে ভালো কিছু আশাও করি না আমি।
এত সহজে ছেড়ে দেব না, কি জন্য কি হয়েছে সবই আমি বুঝতে পারছি।
লজ্জা করছে না এসব বলতে? তুমি কি করতে পারো তো আমার ভালো করে জানা আছে। সেদিন রাতের কথা ভুলে যেও না, সেদিন তোমার কথা বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি আমি।
তোমার মুখে বিশ্বাস শব্দটা মানায় না।
এসব কথা বলা তোমার সাজে না।
304 নম্বর সেল। মধ্যরাতে হঠাৎ এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে ছায়া। সারা শরীর দরদর করে ঘামছে ওর। অন্ধকারে ঘরের কোণে রাখা কলসি থেকে পানি নিয়ে খায়, তারপর দম নেয় দ্রুত। স্বপ্নের কথা ভাবতে গা গুলিয়ে ওঠে ওর। আর কেউ না জানুক, সে তো জানে এটা স্বপ্ন নয়, ভয়ানক স্মৃতি, আদর খুনের বেশ কয়েক মাস আগের কথা। একদিন রাতে একটু দেরি করে বাসায় ফিরেছে ছায়া। সেদিন অফিসে কাজের চাপ থাকায় ভীষণ ক্লান্ত ছিল সে। বাসায় ফিরে না খেয়ে শুয়ে পড়ল সে। ঘুমানোর আগে একবার আদরের ঘরে উঁকি মারল, আদর ঘুমোচ্ছে। ছায়া নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে কয়টা বাজে সে দেখেনি, তার ঘরের দরজা শব্দ করে ফাঁক হয়ে গেল। সে ভাবল আদর এসেছে। আদর মাঝে মাঝে রাতে ভয় পেয়ে ওর ঘরে চলে আসে, কিন্তু অন্ধকারে আবছা আবছা যার ছায়া দেখল সে আদর নয়। ছায়াটা ধীরে ধীরে তার বিছানার কাছে এলো। ছায়া বুঝতে পারল এটা জুয়েল রহমান।
আঙ্কেল, এত রাতে আপনি?
ইয়ে মানে আর কি, তোমার সাথে একটু কথা বলতে এলাম। আগে তো তোমার সাথে অনেক গল্প হতো, ইদানিং তো তেমন হয় না।
ঠিক আছে, আমি আমি লাইট জ্বেলে দিচ্ছি।
না না, অন্ধকারই তো ভাল লাগছে।
জি, আমি আজ একটু অসুস্থ, আমরা অন্যদিন গল্প করি।
ও আচ্ছা, তোমার কি শরীর খারাপ নাকি? আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই।
না না না, কোনো দরকার নেই, আপনি আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি 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 ঠিক আছি।
আহা, আমি তোমার বাবার মতো, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
বাবার কথা শুনেই ছায়ার মন কেমন যেন করে উঠল। সে শুয়ে পড়ল, জুয়েল রহমান তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। এক সময় ছায়ের কিছুটা তন্দ্রা এলো, হঠাৎ সে লাফিয়ে উঠল। জুয়েল রহমানের আপত্তিকর স্পর্শে তার তন্দ্রা কেটে গেল। সে জুয়েল রহমানকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। জুয়েল রহমান চোরের মতো ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে ছায়া গেল তার মাকে সবকিছু বলতে। দরজার কাছে গিয়ে শুনতে পেল ভেতর থেকে কথার আওয়াজ আসছে। মার সাথে জরুরি কথা আছে বলে নাজিন রহমানকে ছায়া আলাদা করে ডেকে নেয়।
তোমার সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা ছিল মা।
হুম, বলো।
আম্মু, কাল কাল রাতে
আমি জানতাম, আমি জানতাম তুমি এই কথাই বলবে। ছায়া, তুমি লজ্জা করছো না? আমি জানি তুমি জুয়েলকে পছন্দ করো না, তোমার বাবা আর তোমাদের দূরত্বের কারণ তুমি তাকেই মনে করো। তাই বলে যে মানুষটা এতদিন ধরে তোমাদের সাথে আছে তাকে আমার কাছে খারাপ বানানোর জন্য তুমি এই জঘন্য মিথ্যা কথা কিভাবে বলছো? জুয়েল আমাকে সকালে বলেছে সব, তুমি ওকে বলেছো এই বাসা থেকে তাকে তাড়াবেই, কিন্তু তার জন্য এত নোংরা চিন্তা তোমার মাথায় আসতে পারে এটা আমি ভাবিনি।
আম্মু, তুমি আমার কথা বিশ্বাস না করে ওই লোকটার কথা কিভাবে বিশ্বাস করছো? এমন একটা বিষয় নিয়ে আমি তোমাকে মিথ্যা বলবো? আর আর আমার আপু তো চলে গেছে অনেকদিন আগেই, আমিও চলে যেতাম, শুধু আদরের জন্য যাইনি, তাকে আমি এই বাসা থেকে কেন তাড়াবো?
থাক, আর বলতে হবে না। আর শোনো, এখন বড় হয়েছে, নিজের চলাফেরা ঠিক করো। আঙ্কেলের সামনে ভদ্র জামা কাপড় পরবে, ওনা ঠিকঠাক লাগবে। আর একটা কথা, তোমার বাবার জন্য সারাটা জীবন আমি যন্ত্রণা পেয়েছি, এখন দয়া করে তোমরা আমাকে আর যন্ত্রণা দিও না, প্লিজ।
ছায়া রাগে দুঃখে ঘেন্নায় কোনো কথা বলতে পারল না। এরপর থেকে সে আর তার মায়ের সাথে কোনো কথা বলে না, তবে সবসময় নিজের মধ্যে কেমন যেন একটা ভয় অনুভব করে। নিজের ঘরে নিজেকে সবচেয়ে বেশি অনিরাপদ মনে হয় তার।
হ্যালো,
এসব কি হচ্ছে নাজিন?
কি হয়েছে?
পুলিশ আমাকে ফলো করছে, সেদিন আমাকে থানায় ডেকে পাঠিয়েছিল, তুমি বলেছিলে আমার কোনো ঝামেলা হবে না, এখন এসব কি হচ্ছে?
তুমি শুধু শুধুই চিন্তা করছো, কিচ্ছু হবে না।
আমার যদি কিছু হয় আমি কিন্তু কাউকেই ছাড়ব না। আর আমি বুঝতে পারছি না তুমি দেরি করছো কেন।
কেস ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছুই করা যাচ্ছে না, কিছুদিন ধৈর্য ধরো প্লিজ।
আজ সকাল থেকে ওসি ফরহাদ কোনো কথা বলছেন না, ঠায় তার টেবিলে বসে আছে। গফুর দু একবার তাকে জিজ্ঞেস করেছে চায়ের কথা, তারও উত্তর দেয়নি। থানার বাইরে সাংবাদিকদের বাজার লেগে আছে। ওসি সাহেব বলেছেন কারোর সাথে কথা বলতে চায় না। কনস্টেবলরা অনেক কষ্টে সাংবাদিকদের আটকে রেখেছে। উপর থেকে বারবার কমিশনারের ফোন আসছে। ঘটনাটা কিভাবে ঘটল কিছু বলতে পারছে না ফোন আছে, শুধু চুপচাপ হয়ে বসে আছে। আজকে সবগুলো টিভি চ্যানেলে একটাই খবর, ছায়া আত্মহত্যা করেছে। নিজের সেলের ভেতরেই জানালার গ্রিলের সাথে ঝুলে আত্মহত্যা করেছে ছায়া। ঘটনার অনেকদিন পার হয়ে গেছে, ফরহাদ সাহেব এখনো ফাইলটা ক্লোজ করেনি। চেষ্টা করেই যাচ্ছেন এই রহস্য উদ্ঘাটন করার। এদিকে নাজিমুর রহমান আর আমির হোসেনের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। ছায়া আর আদরের জন্য তাদের বাবা যে সম্পত্তি রেখে গেছে তা নাজিমুর রহমান তার নামে করে নিয়েছেন। জুয়েলকে ডিভোর্সও দিয়েছেন। ডিভোর্সের প্রসেসিং এখনো শেষ হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। প্রসেসিং শেষ হলেই আমির হোসেনের সাথে তার বিদেশ যাওয়ার যে প্ল্যানিংটা ছিল তা সফল হবে। ওদিকেও সব রেডি, শুধু ডিভোর্সের কেসটা ডিসমিস হলেই হয়। এবং তার কিছুদিন পরে ডিভোর্সের কেসটা ডিসমিস হয়ে গেল। দুই দিন পর নাজিমুর রহমানের ফ্লাইট, সে প্যাকিং করছে। ছায়ের ঘরে ঢুকল একবার, ছায়ের জিনিসগুলো ঠিক সেই রকমই আছে। হঠাৎ তার চোখে পড়ল একটা ডায়েরিতে। ছায়া মরে যাওয়ার আগে জেলখানায় বসে প্রায় এই ডায়েরিটাতে কি যেন লিখত। গফুর আর অন্য জিনিসপত্রের সাথে ডায়েরিটাও দিয়ে গেছে। সে ডায়েরিটা হাতে নিয়ে খুলল।
আম্মু, খুব তাড়াতাড়ি আমি আদরের কাছে চলে যাব। আদর মাঝে মাঝে আমার কাছে আসে, জানো মা, ওনা খুব সুন্দর হয়ে গেছে। মাঝে মাঝে আমার কাছে এসে কান্না করে, ওর নাকি ওখানে একা থাকতে ভালো লাগে না। জানো মা, আমার এখানে একা থাকতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে ভীষণ ভয় হয়, দম বন্ধ লাগে, কি যে অসহ্য যন্ত্রণা, তোমাকে বোঝাতে পারবো না। অবশ্য আমার যন্ত্রণা বোঝা তুমি অনেক আগেই ছেড়ে দিয়েছ। কেমন যেন অনেক বেশি দূরে চলে গিয়েছিলাম আমরা, তাই না মা? মা, আজকাল খুব তোমার কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করে, বাবার কথাও মনে পড়ে। আচ্ছা মা, তুমি কি ভাবছো বাবুকে আমি খুন করেছি? এটাও কি সম্ভব মা? বাবু তো আমার জীবন ছিল, অন্তত তুমি কিভাবে বিশ্বাস করতে পারলে মা? আমি বাবুকে খুন করিনি মা। সেদিন তোমার স্বামী আমার ঘরে এসেছিল, বাবুকে ঘুম পাড়িয়ে আমি আমার ঘরে এসেছিলাম বই নিতে। এমন সময় জানোয়ারটা আমার ঘরে আসলো। আমি 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 চিৎকার করতে চাইলে আমার মুখ চেপে ধরে আমার সাথে খুব জোরাজুরি করলো মা। আমি কিছুতেই নিজেকে বাঁচাতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট মা। এমন সময় আদর আমার ঘরে আসলো। আদর তাকে আটকানোর চেষ্টা করলো, কিছুতেই তাকে সরাতে পারছিল না। তখন আদর তোমাকে ডাকার জন্য পেছনে ঘুরতে ওই পশুটা আমার টেবিলের উপর রাখা অ্যান্টি কাটারটা দিয়ে আমার সামনে আদরকে, আমার চোখের সামনে আমার আদর পড়ে রইল মা। আমি কিচ্ছু করতে পারিনি। আমি আমি চিৎকার দিতে চাইলে আমাকে ভয় দেখালো, যদি আমি কাউকে কিছু বলি তাহলে তোমাকেও মেরে ফেলবে। আমি অ্যান্টি কাটারটা আমার হাতে নিয়ে নিলাম, আদরকে তো বাঁচাতে পারিনি, অন্তত তোমাকে যদি বাঁচাতে পারি। এখন আমার উপর তো আর ঘৃণা নেই, তাই না মা? আমি জানি না এই চিঠিটা কোনোদিন তোমার কাছে পৌঁছবে কিনা, হয়তো পৌঁছবে, হয়তো পৌঁছবে না। আমি আর পারছি না মা, বাবার সাথে কোনোদিন কথা বলে বলো আমি বাবাকে খুব ভালোবাসি, মা তোমাকেও খুব ভালোবাসি। তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো। আরে পিসাসটার সাথে থেকো না। মানুষ না মা, ও একটা জানোয়ার।
চিঠিটা হাতে নিয়ে মেঝেতে বসে পড়ল নাজিন রহমান। তার দুনিয়া অন্ধকার হয়ে এল, তার দুই চোখ ভেঙে কান্না আসলো। নিজের উপর প্রচন্ড ঘৃণা অনুভব করল নাজিন রহমান। সে চিৎকার করে কাঁদতে লাগল। ঠিক কতক্ষণ কাঁদল সে নিজেও জানে না। নিজেকে কোনো মতে সামলে সে আমির হোসেনকে ফোন করল। আমির হোসেন তাকে নিয়ে থানায় গেল। কিছুতে বুঝতে পারছে না যে ফরহাদ কিভাবে ডায়েরিটা দেখতে পেল না, হয়তো অনেক জিনিসের মধ্যে খেয়াল করেনি।
আরে মিসেস রহমান, আসুন আসুন, কি খবর বলুন।
ওসি স্যার কি আছেন?
জি আছে, আপনি একটু বসুন, আমি দেখে দিচ্ছি।
ওসি স্যার, আমার মেয়ে খুনি নয়, আমার মেয়ে খুন করেনি।
আচ্ছা আপনি প্লিজ আপনি শান্ত হন, আপনি শান্ত হয়ে বসুন, তারপর আমি সব শুনছি।
আমার মেয়ে নির্দোষ, আমার আদরকে খুন করেছে ওই জুয়েল রহমান।
হোয়াট?
হ্যাঁ ওসি স্যার।
আপনার কাছে কোনো প্রমাণ আছে?
নাজনীন রহমান আর কিছুই বলতে পারলেন না। ডায়েরিটা ফরহাদের হাতে তুলে দিলেন। ফরহাদ সব পড়লেন। জুয়েল রহমান পলাতক ছিল, অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। আদালতে তার ফাঁসির আদেশ হল। নাজনীন রহমান আর দেশের বাইরে যাননি, ছায়ার আদরের ঘরে তাদের স্মৃতি নিয়ে বেঁচে আছেন তিনি। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যার নাম অনভিপ্রেত। অনভিপ্রেত লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। ছায়ার চরিত্রে রয়েছে প্রিয়ন্তী, নাজনীন রহমানের চরিত্রে সাকি, জুয়েল রহমানের চরিত্রে আবির, ওসি ফরহাদের চরিত্রে রেহান, দারোগা গফুরের চরিত্রে গালিব, কিয়ার চরিত্রে জাসিয়া, আমির হোসেনের চরিত্রে সেতু, রেহানার চরিত্রে শেনিলা, বাবার চরিত্রে লোবান এবং সূর্যের চরিত্রে নাফিস। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি শারমিন বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন আর এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।